সুন্নিয়তকে উজ্জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে দিলেন দিনের যিনি, সে যে আহমদ রাজা আমাদের রাজা।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরতের একক প্রচেষ্টা অনুষ্ঠানের আরও একটি পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক শ্রোতা, আজকের পর্বেও আমরা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীনে মিল্লাত হযরত আল্লামা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির নেকি দাওয়াতের উত্তম পদ্ধতি একক প্রচেষ্টার মাধ্যমে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কীভাবে মানুষের সংশোধন করতেন, মানুষের আত্মশুদ্ধি করতেন, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। সাথে সাথে পবিত্র কোরআন করিম থেকেও আমরা কিছু শুনবো, হাদিসে মোবারকা থেকেও কিছু আলোচনাকে আমরা ইনশাআল্লাহ আজবাজাল আমাদের আজকের অনুষ্ঠানে আমরা সামিল করব। আসুন আলোচনাতে যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রাসূলে করিম রাউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরুদ পাঠ কর, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফের কতই বড় বরকত। যখন কোনো ব্যক্তি কোনো কিছু ভুলে যায় তার স্মরণ শক্তিকে রিটার্ন নিয়ে আসার জন্য, তার ওই বিষয়টি স্মরণে আনার জন্য যে আমলটি, তা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে এই দুরূদ শরীফের মাধ্যমে আমাদের স্মরণ শক্তিকে মজবুত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির নেকি দাওয়াত দেওয়ার যে কত সুন্দর পদ্ধতি, পূর্বের অনুষ্ঠানগুলোতে আমরা সে বিষয়গুলোতে আমরা জানলাম। আজকেও আসুন আমরা শুরুতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার নেকি দাওয়াত দেওয়ার যেই উত্তম পদ্ধতি এই সম্পর্কে আমরা একটি ঘটনা শুনবো, তারপর আমরা সামনের দিকে অগ্রসর হব। কিতাবের মধ্যে হায়াতে আলা হযরত যে কিতাব থেকে আমরা পূর্বেও অনেকগুলো ঘটনা আমরা শুনলাম, এই ঘটনাটি এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একবার মাগরিবের নামাজের জামাত কায়েম হলো, যখন জামাত কায়েম হলো তখন হাজী মোহাম্মদ শাহ খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন নামাজ আদায় করতে লাগলেন, তো নামাজ আদায় করতে গিয়ে আপনার আপনার যেটাকে প্রথম কাতার বলা হয় মসজিদের মধ্যে, নামাজ আদায় করতে গিয়ে প্রথম কাতার থেকে দূরে সরে তিনি মসজিদের অর্থাৎ উত্তর পাশ যেটাকে বলা হয় দক্ষিণ, এক সাইড হলো দক্ষিণ, এরপর হচ্ছে উত্তর, উত্তর পাশে তিনি আলাদাভাবে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। যখন এভাবে নামাজ আদায় করতে দেখলেন কে, আলা হযরত, আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন নেকি দাওয়াতের আগ্রহ, কেমন মানুষেরকে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করার আগ্রহ, কেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি জানতেন খুব ভালোভাবে যে মসজিদে প্রথম কাতারে সফে আউয়াল যেটাকে বলা হয় প্রথম কাতারে নামাজ পড়ার কী গুরুত্ব, কী মর্যাদা তিনি জানতেন। তাই আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি মাগরিবের নামাজ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে হাজী শাহ খান সাহেবকে তিনি আহ্বান করলেন, ডাকলেন, ডাকার পরে ইনফরাদি কোশিশ করতে লাগলেন, অর্থাৎ একক প্রচেষ্টার মাধ্যমে তিনাকে উৎসাহ দিতে লাগলেন। এভাবে খান সাহেব এভাবে নামাজ আদায় করলে সাফে আউয়াল প্রথম কাতারের নামাজে জামাতে নামাজ আদায় করার ফজিলত পাওয়া যাবে না, তিনি এভাবে বোঝাতে লাগলেন। অতঃপর তিনি বলেন, যদি মানুষ জানতে পারত যে সাফে আউয়ালের কি ফজিলত, প্রথম কাতারের কি ফজিলত, তাহলে ওই ফজিলতকে পাওয়ার জন্য প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য হয়তো নিজেদের মধ্যে লটারি করত। তো এখানে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটা বিষয় আমাদের মাঝে সুস্পষ্ট হয়ে গেল। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কেমন একজন ব্যক্তি ছিলেন, তিনি মসজিদের মধ্যে কে কিভাবে নামাজ আদায় করেন, সেখানে নামাজ আদায় করার ক্ষেত্রে কার কি ভুল হচ্ছে, সেই বিষয়গুলোকে তিনি খেয়াল রাখতেন। আর খেয়াল রাখার উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি যে ভুলের মধ্যে আছে তাকে যাতে করে নেকি দাওয়াত দেওয়া যায়, তাকে সে বিষয় সম্পর্কে অবগত করা যায়, যাতে করে সে সেটা থেকে নিজেকে সংশোধন করে নেয়। যেটা আমরা হাজির শাহ সাব খান যার ঘটনা আমরা শুনলাম, ওনার মধ্যে একটি বিষয়ে যেটা অলসতা ছিল সেটা হচ্ছে তিনি প্রথম কাতারে নামাজ আদায় করার থেকে তিনি এড়িয়ে চলতেন, অর্থাৎ এমনভাবে তিনি নামাজ আদায় করতেন যার মাধ্যমে তিনি প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত থেকে তিনি বঞ্চিত হয়ে যেতেন। আর যেটা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যেহেতু জামাতের পাবন্দী ছিলেন, প্রথম কাতারে নামাজ আদায় করার মতো একজন মহান ব্যক্তি ছিলেন, তিনি ওই বিষয়টিকে পছন্দ করেন নাই এবং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একক প্রচেষ্টার মাধ্যমে যখন বুঝালেন, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, ওই ব্যক্তি যিনি পূর্বে অলসতার মধ্যে ছিলেন নামাজ আদায় করার জামাতে এবং প্রথম কাতারে নামাজ আদায় করার ক্ষেত্রে অলসতা ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ায় সেটা ঠিক হয়ে গেল। এখানে যদি দর্শক শ্রোতা আমরা দেখি যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত যাকে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়, আসলে যারা মুজাদ্দিদ যারা হয় তাদের অসংখ্য গুণাবলীর সমন্বয়ে কিন্তু তারা মুজাদ্দিদ। আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির স্বয়ং যদি ওনার ব্যক্তির জীবনে যদি আমরা দেখি তিনি জামাতের কেমন পাবন্দি ছিলেন, যেহেতু প্রথম কাতারে যখন বিষয়টা আসে তখন কাতারের সাথে সম্পর্ক করছে জামায়াতের, প্রথম কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতার, এভাবে আপনার যখন কাতারে যখন আলোচনা যখন আসবে তখন অবশ্যই জামাতের একটি আলোচনা সেখানে বিদ্যমান। আমরা যদি দেখতে পাই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি স্বয়ং ওনার জামাতে নামাজ আদায় করার কি মহাব্বত ছিল, কেমন তিনি নামাজের প্রতি মহাব্বত ছিল এবং জামাত আদায় করার ক্ষেত্রে তিনার কেমন জজবা ছিল, সে বিষয়টাকেও আজকে আমরা আমাদের এই পর্বে তুলিয়ে ধরার আমরা চেষ্টা করব। যেমন ফতোয়াই রাজবিয়া শরীফের 548 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমাকে দূর দূরান্তে সফর করতে হতো, আল্লাহ পাকের দয়ায় 500 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আমি আদায় করেছি। এই এই কথাটি লেখা আছে মালফুজাতের আলা হযরতের 85 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি উল্লেখ রয়েছে যে তিনি বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন। তিনি সফরে থাকতেন, যেখানেই থাকতেন, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কখনো তিনি জামাত তরফ করতেন না। এরপরে ফতোয়া রাজবিয়া শরীফের 548 নম্বর পৃষ্ঠার মধ্যে যে ঘটনা উল্লেখ করা হয়েছে, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লেখেন যে আমি রবিউল আউয়াল শরীফের মেহফিল শেষ করে রবিউল আউয়াল মাসে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমনের বিশেষ আয়োজন হতো, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন সে বিশেষ আয়োজন থেকে আপনার শেষ করে সন্ধ্যা থেকে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক অসুস্থ হয়ে যান, কঠিন অসুস্থতার মধ্যে তিনি পড়ে যান। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন যে শেষ পর্যন্ত তিনি ওসিয়ত নামাও লিখে নিয়েছেন। তাহলে বুঝতে পারি একজন মানুষ কতটুকু অসুস্থ হলে ওসিয়ত নামা লিখে নেয়, অর্থাৎ তিনি হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। তা তিনি রহমতুল্লাহ তাআলাই বলেন, আজও অসুস্থ আর দুর্বলতার কারণে এই অবস্থা যে দরজার সাথে লাগানো মসজিদ, তবুও জামাত সহকারে নামাজ পড়ার জন্য চার ব্যক্তি, তিনি বলেন যে চার ব্যক্তি চেয়ারে বসিয়ে মসজিদে নিয়ে যেত এবং নিয়ে আসত। অর্থাৎ তিনি এত অসুস্থ ছিলেন, কিন্তু দেখুন কেমন নামাজের মহাব্বত, কেমন জামাতের মহাব্বত। আরে কেন বা হবে না, তিনি তো ছিলেন ইমাম, তিনি তো ছিলেন মুজাহিদ, তিনি তো ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি। আর আল্লাহর ওলিরা মানুষদেরকে কি শিখাচ্ছে দেখুন, এত অসুস্থ হওয়ার পরও আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তালা গেলেই তিনি জামাতের কেমন পাবন্দি ছিলেন। তিনি বলেন, আমাকে সিয়ারের মধ্যে বসিয়ে চার ব্যক্তি আমাকে নিয়ে যেত, আবার চার ব্যক্তি আমাকে নিয়ে আসতো। হয়তো আমি আজকে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমরা যারা আশেকে আলা হযরত, আমরা নিজেদের দিকে একটু অবলোকন করে আমরা দেখি নামাজের প্রতি আমাদের কতটুকু মহাব্বত এবং জামাতের প্রতি আমাদের কতটুকু মহাব্বত। কিন্তু বাস্তবিক পক্ষে যারা আলা হযরতকে সত্যিকারে যারা ভালোবেসেছে, যারা আলা হযরতকে মেনেছেন, তারা কিন্তু আলা হযরতের সে আদর্শকে কিন্তু তারা বাস্তবায়ন করেছেন। হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বর্তমান সময়ে পুরো পৃথিবীতে বললেই ভুল হবে না, আশেকে আলা হযরতের লিস্টের মধ্যে যদি প্রথম নাম্বার যদি কোনো ব্যক্তির নাম আসে, তাহলে তার নাম আসবে দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া। দেখুন ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি শুধু সদা সর্বদা ওনার জবান থেকে শুধু আলা হযরত বলেন না, বরঞ্চ তিনি বলেন পাশাপাশি সেই আলা হযরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা গেলে সেই আদর্শকেও তিনি বাস্তবায়ন করেন। যদি আমরা দেখতে পাই আলা হযরত যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছিলেন, জামাতে নামাজ আদায় করা এবং প্রথম কাতারে নামাজ আদায় করা, আজকে যদি আমরা দেখতে পাই আমির আহলে সুন্নাত দামাত বারাকাত ওমুল আলিয়া যে মাদানী ইনামত রেসাল আমাদেরকে উপহার দিয়েছেন, সেখানে প্রশ্ন আকারে একটি প্রশ্ন, যদিও আগে দীর্ঘ প্রশ্ন ছিল কিন্তু এখন প্রশ্নটি একেবারে শর্ট করে আমাদের জন্য দিয়ে দেওয়া হলো, সেটা হলো আজকে পাঁচ ওয়াক্ত নামাজ প্রথম কাতারে জামাতে প্রথম কাতারে আদায় করা সৌভাগ্য নসিব হলো কি না। দেখুন আমির আহলে সুন্নাত দামাত বারাকাত ওমুল আলিয়া এই বিষয়টাকে এমনভাবে তিনি গুরুত্ব আরোপ করে মাদানী ইনামতের মধ্যে তিনি সাজিয়ে দিলেন, যাতে করে আমাদের কখনো জামাত তরক না হয় এবং প্রথম কাতার যেটা তাকবীর উলার সাথে প্রথম কাতার যাতে করে আমাদের নসিব হয়ে যায়। আর প্রথম কাতারে গুরুত্ব আল্লাহু আকবর, আমার আপনার নবী নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রথম কাতারের ব্যাপারে আল্লাহর হাবিব ফরমান, যদি আমার উম্মত জানতে পেত দুইটি জিনিসের ফজিলত, একটি হচ্ছে প্রথম কাতারে নামাজ আদায় করা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আজান দেওয়া, তো হয়তো তারা নিজেদের মধ্যে লটারি করতো যে কার আগে কে প্রথম কাতারে সামিল হবে, কার আগে কে আজান দেবে। এই বিষয়টা হয়তো সাহাবা ইকরামের মাঝে দেখা গিয়েছে, এই বিষয়টা হয়তো আমাদের তাবেঈ বুজুর্গ যারা তাদের জীবনের মধ্যে দেখা গিয়েছে, এই বিষয়গুলো যারা আমাদের আউলিয়া ইকরাম যারা তাদের মধ্যে দেখা গিয়েছে, তারা এই বিষয়গুলোতে তারা প্রতিযোগিতা করতেন, আজান দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন, প্রথম কাতারে নামাজ আদায় করার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করতেন যে কার আগে কে প্রথম কাতারে প্রথম সারিতে নামাজ আদায় করবেন। হয়তো দর্শক শ্রোতা আমরা প্রতিযোগিতা করি, কিন্তু প্রতিযোগিতা আমাদের আজানের জন্য কিন্তু আমাদের প্রতিযোগিতা হয় না, হয়তোবা নামাজের জন্য প্রথম কাতারে গিয়ে যে আমি নামাজ আদায় করব সেই ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা হয় না, আমাদের প্রতিযোগিতা হয় দুনিয়াবী ক্ষেত্রে যে কিভাবে সম্পদকে বাড়ানো যায়, কিভাবে সম্মান বাড়ানো যায়, কিভাবে ক্ষমতা বাড়ানো যায়, যে অন্যের চাইতে আমার ক্ষমতা বেশি হয়ে যাক, অন্যের চাইতে আমার সম্পদ বেশি হয়ে যাবে, অন্যের চাইতে অর্থ টাকা পয়সা আমার সবচাইতে বেশি হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে প্রতিযোগিতা, কিন্তু ইসলামের শিক্ষা হচ্ছে মুমিন যারা ইমানদার যারা তারা সম্পদ নিয়ে কখনো প্রতিযোগিতা করবে না, তাদের প্রতিযোগিতা হবে ইবাদত নামাজের ক্ষেত্রে প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে প্রতিযোগিতা, দুরূদ শরীফ পাঠ করার ক্ষেত্রে প্রতিযোগিতা, মানুষকে হেল্প করার ক্ষেত্রে সহযোগিতা করার ক্ষেত্রে প্রতিযোগিতা, যেটা আমাদের সাহাবা ইকরামের মাঝে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সাহাবা ইকরামকে আমরা যাতে অনুসরণ করতে পারি, অনুকরণ করে আমরা যাতে করে আমাদের সওয়াবকে আমরা অর্জন করতে পারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের পূর্বের কার বুজুর্গানের দিন যারা ছিলেন, আউলিয়ে কামিলিন যারা ছিলেন, মুসলমান যারা ছিলেন, তারা এই জামাতের ক্ষেত্রে তার এতটুকু গুরুত্ব তাদের মাঝে ছিল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহে তালাগিলি বলে, 18 পারা সুরা নূর এর 37 নম্বর আয়াতে মোবারকা আলা হযরত রহমতুল্লাহ তালাগিলি কানজুল ইমানে এভাবে অনুবাদ করেন, ওই সব লোক যাদেরকে অমনোযোগী করে না কোনো ব্যবসা বাণিজ্য বেচা কেনা আল্লাহর শরণ থেকে, নামাজ কায়েম রাখো, জাকাত প্রদান করো, জাকাত প্রদান করা থেকে তারা ভয় করে ওই দিনকে যেই দিন উল্টে যাবে অন্তর ও চক্ষু সমূহ। এই আয়াত মোবারকার তাফসির লিখেছেন আপনার ইমাম গাজ্জালী রহমতুল্লাহে তালাগিলি। আর শুনুন আর জেনে নিন আপনার পূর্বেকার মুসলমান তাদের অবস্থা কেমন ছিল। তিনি লেখেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক, তাদের মধ্যে যারা কামার ছিলেন, তারা যদি লোহা পিটানোর জন্য হাতুড়ি তাদের হাতের মধ্যে নিয়ে নিতেন, ঠিক এই মুহূর্তে যখন আজানের আওয়াজ শুনতে পেতেন, তখন ওই হাতুড়ি দিয়ে লোহার উপর আঘাত না করে সেই হাতুড়ি হাত থেকে রেখে মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য রওনা হয়ে যেতেন। এরপরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলাই লেখেন, ওই সামদার কর্মীরা যারা সামদায় সুই ঢুকানোর অবস্থায় রইল, যারা সামদা সেলাই করেন, হাতের মধ্যে সুই নিলেন, যখন সামদার মধ্যে ঢুকিয়ে দিলেন, ওই মুহূর্তে আজানের আওয়াজ চলে আসলো, কিন্তু তারা ওই সময় সেলাইয়ের কাজে ব্যস্ত না থেকে সুইকে সেই অবস্থান মধ্যে রেখে আজানের আওয়াজ শোনার সাথে সাথে জামা সহকারে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে চলে যেতে। এই থেকে আমরা একটি বিষয় আমরা দেখতে পাই যে পূর্বের কার পরিবেশ কতই সুন্দর ছিল, মুসলমানদের আদর্শ কতই সুন্দর ছিল। আজকেও তো অসংখ্য মুসলমান সমাজের মধ্যে দেখা যায় মসজিদের পাশে দোকান, মায়াদাল্লা আল্লাহ তাআলার ফানা, মসজিদের নিচেই দোকান, আজান হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, কিন্তু দোকান চলতেই থাকে, নামাজের কোনো পরোয়া নাই। জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে যে আমাদের অলসতা, এই বিষয়গুলোকে আমাদেরকে দেখা উচিত। যে অনেকে বলে যে আমরা তো নামাজ আদায় করি, দোকানের মধ্যে কেউ নেই, আমি একা, আমি কিভাবে দোকান বন্ধ করে যাব, আমি পরে নামাজ আদায় করে নেব। না, ইসলামে শরীয়তের মধ্যে জামাতে নামাজ আদায় করার যে বর্জন করার যে দিকগুলো রয়েছে, ওই কারণ ব্যতীত যদি কোনো ব্যক্তি যদি আপনার জামাত তরব করে, তাহলে সে অবশ্যই কি হবে, গুনাহগার হবে। তো আমাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, কেননা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বিশেষ করে তাদের জন্য দোয়া করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে সামিল হতে চাই? তাহলে আসুন আমরা এই প্রথম কাতারে নামাজ আদায় করি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে অনেকটা এরকম, প্রথম কাতার এবং দ্বিতীয় কাতার এবং তৃতীয় কাতার, এই তিন কাতারে নামাজ আদায়কারীর জন্য কি করেছেন, আপনার দোয়া করতেন, দোয়ায় মাগফিরাত করতেন। কিন্তু বিশেষ করে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হতো যে জামাতের মধ্যে প্রথম রহমত বর্ষিত হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, তখন সেই ক্ষেত্রে বলল যে প্রথম কাতারে, এরপরে দ্বিতীয় কাতার, এরপরে তৃতীয় কাতার। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত যদি আমরা প্রথমে পেতে চাই, তাহলে আমাদেরকে মসজিদে গিয়ে অবশ্যই আমরা সুযোগ করে, আমাকে নিজেকে সুযোগ নিতে হবে। আমি দেখতে পেলাম মসজিদের মধ্যে এক কোনায় একটু জায়গা এখনো খালি আছে, আপনি সেখানে গিয়ে বসে যান, অথবা আপনার সুন্নাত আদায় করার প্রয়োজন, আপনি সেখানে সুন্নাত আদায় করে সেখানে বসে পড়ুন। ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আপনার প্রথম কাতারে নামাজ আদায় করার সৌভাগ্য হয়ে যাবে। এভাবে আরো অসংখ্য হাদিসে পাকের মধ্যে যে প্রথম কাতারে নামাজ আদায় করার ক্ষেত্রে কি কি সবাব রয়েছে সে বিষয়গুলো হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়ার জন্য, দোয়ায়ে মাগফিরাতের মধ্যে শামিল হওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আজাবাদ প্রথম কাতারে নামাজ আদায় করব। শুরুতে আমি একটি বিষয় বললাম যে কাতারের সাথে জামায়াতের সম্পর্ক, পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আমাদের আদায় করার সৌভাগ্য হয় ওই সকল ব্যক্তি তারা কতই বড়ই মর্যাদাবান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুনুন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সাত প্রমাণ হযরতে ওসমান বিন মাসউনকে ইরশাদ করলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়ল অতঃপর বসে আল্লাহ পাকের জিকির করতে থাকে এমনকি সূর্য উদিত হয়ে যায়, তবে তার জন্য জান্নাতুল ফিরদাউসে 70টি মর্যাদা হবে। প্রতিটি মর্যাদার মাঝখানে এতটুকু দূরত্ব হবে যতটুকু একটি প্রশিক্ষিত দ্রুতগামী উন্নত জাতের ঘোড়া 70 বছর পর্যন্ত অতিক্রম করে। আর যে ব্যক্তি জোহরের নামাজ জামাত সহকারে পড়ল তার জন্য জান্নাতে আদনে অর্থাৎ 50টি মর্যাদা হবে, আর প্রতিটি মর্যাদার মাঝে এতটুকু দূরত্ব হবে যতটুকু একটি প্রশিক্ষিত দ্রুতগামী উন্নত জাতের ঘোড়া 50 বছর অতিক্রম করতে পারে। আর যে ব্যক্তি আসরের নামাজ জামাত সহকারে পড়ল তার জন্য ইসমাইলের সন্তানদের মধ্য থেকে এরূপ 8 জন গোলাম আজাদ করার সওয়াব পাবে, যারা আল্লাহর গড়ের খেদমতকারী হবে। আর যে ব্যক্তি মাগরিবের নামাজ জামাত সহকারে পড়ল তার জন্য হজ্জে মবরুর তথা কবুলকৃত হজ এবং কবুলকৃত উমরার সওয়াব হবে। আর যে ইশার নামাজ জামাত সহকারে পড়ল তার জন্য লাইলাতুল কদরে কিয়াম অর্থাৎ ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাবে। দেখুন, যারা জামাতে নামাজ আদায় করে, আমরা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা শুনতে পেলাম, হয়তো আমাদের অনেকের আগ্রহ বেড়ে গিয়েছে, অবশ্যই কেউই বা বাড়বে না যারা জামাতে নামাজ আদায় করে, তারা অবশ্যই বড়ই সম্মানিত। আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, এর বরকতে ইনশাআল্লাহ জবাদান আমাদের প্রথম কাতার নসিব হয়ে যাবে। আর প্রথম কাতারের বারাকার সম্পর্কে যে বিষয়গুলো, যে হাদিসে মোবারকা আমরা শ্রবণ করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের প্রায় একেবারে শেষের দিকে আসুন, আমরা কাতার সম্পর্কে, কোন কাতার উত্তম এই সম্পর্কে দুই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনে সমাপ্তির দিকে যাব। ফতোয়া আলমগীরের মধ্যে রয়েছে পুরুষের প্রথম কাতার যা ইমামের একেবারে নিকটতম, দ্বিতীয় কাতার থেকে উত্তম, এবং দ্বিতীয় কাতার তৃতীয় কাতার থেকে উত্তম। এবং এভাবে অনুমান করুন, উদ্দেশ্য হলো সামনের কাতার তার পিছনের কাতার থেকেও উত্তম। এরপরে যদি আমরা দ্বিতীয় নাম্বার যদি আমরা দেখতে পাই, মুক্তাদির জন্য উত্তম স্থান কোনটি, যারা নামাজ আদায় করে ইমামের পিছনে তাদের জন্য উত্তম কাতার কোনটি, তাও ফতোয়া আলমগীরের মধ্যে এভাবে এসেছে, ইমামের নিকটে থাকা এবং উভয় নিকটে সমান, তবে ডান দিকটা হচ্ছে উত্তম, অর্থাৎ ডান দিকে নামাজ আদায় করা হচ্ছে উত্তম, অর্থাৎ যিনি মুক্তাদি হবে। তো মুক্তাদির ক্ষেত্রে নামাজ আদায় করার জন্য সবচেয়ে উত্তম স্থান যেটা আমরা জানতে পেলাম সেটা হচ্ছে একেবারে ইমামের নিকটবর্তী হওয়া, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে ডান দিকে হওয়া। এরপরে লেখা হলো যে প্রথম কাতার উত্তম হওয়া জানাজার নামাজ ব্যতীত, আর জানাজার নামাজে শেষ কাতার উত্তম। দুরুরে মুখতারের মধ্যে রয়েছে শুধু জানাজার নামাজের ক্ষেত্রে পিছনের কাতার হচ্ছে উত্তম, আর বাকি যখন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি অথবা ঈদের নামাজ আমরা আদায় করি, জুমার নামাজ আমরা আদায় করি, ওই ক্ষেত্রে প্রথম কাতার হচ্ছে উত্তম। আর প্রথম কাতারের মধ্যেই আরো উত্তম হচ্ছে ইমামের নিকটবর্তী হওয়া, অর্থাৎ স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে ইমামের পিছনে মুয়াজ্জিন থাকে, তো মুয়াজ্জিন এর ডানে বামে যারাই থাকে তারা স্বাভাবিকভাবে ইমামের একেবারে নিকটে থাকে। সামনের কাতারে জায়গা আছে আর পিছনের কাতার পূর্ণ হয়ে গেছে, তবে কাতারকে ফাঁক করে সামনে গিয়ে খালি জায়গায় দাঁড়াবে। সামনের কাতারে জায়গা আছে, অনেক সময় দেখা যায় এখানে বলা হয়েছে সামনের কাতার এখনো কি জায়গা আছে আর পিছনের কাতার পূর্ণ হয়ে গিয়েছে, ওই ক্ষেত্রে পিছনের কাতারকে সামান্য খালি করে একটু ফাঁক করে সামনের কাতারে গিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কেননা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কাতারের মাঝে প্রশস্ততা দেখে তা পূর্ণ করবে তার ক্ষমা হয়ে যাবে। অর্থাৎ আপনার এখানে একটি খেয়াল রাখতে হবে, যেখানে হয়তো আপনি হয়তো একটু গ্যাপ দেখে আপনি সেখানে গিয়ে ঢুকে পড়লেন, কিন্তু ফিতনা হওয়ার যদি আশঙ্কা থাকে সেখানে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যা বাহার শরীয়তের মধ্যে এসে যেখানে ফিতনা হবে না সেখানে আমরা যে হাদিসে মোবারক আমরা শুনলাম যদি প্রশস্ত যদি জায়গা থাকে তো সেখানে আমরা গিয়ে দাঁড়িয়ে আমরা কি করব কাতারকে আমরা ফিল আপ করবো, আর এর মাধ্যমে কি হবে আপনার আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে। তো দর্শক শ্রোতা, আমরা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রথম কাতারে নামাজ আদায় করার যে গুরুত্ব আমাদের মাঝে রেখেছেন তাও আমরা শুনলাম, জামাতে নামাজ আদায় করার বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা শুনলাম, স্বয়ং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কঠিন অসুস্থতার মাঝেও কিন্তু তিনি নামাজ জামাত তিনি তরফ করেন নাই, ওই বিষয়গুলো আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদেরকে আমলের জিন্দেগি আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করুন। তো দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজওয়াজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চায় আগামী পর্বে আমরা আবারও আলা হযরত ইমাম আহলে সুন্নাতের ইনফ্রাদি কোশিশ একক প্রচেষ্টা কিভাবে তিনি সুন্দরভাবে সুন্দর ভঙ্গিতে উত্তম কৌশলের সাথে মানুষদেরকে নেকি দাওয়াত প্রদান করতেন সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আবারও শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সুন্নিয়তকে উজ্জীবিত করলেন যিনি, সারা জাগিয়ে